রাবণ কালনিমিকে বলছে, মামাকে বলছেন, মামা কালনিমি বৈকুণ্ঠের দ্বারে ছিলাম জয় আর বিজয়, সেখানে কথা দিয়েছিলাম মিত্র ভাবে থাকলে সাত জনম লাগবে, শত্রু ভাবে থাকলে তিন জনম লাগবে, কই তিন জনম দুজনম তো হয়ে গেল, বলে আরেকজন থাকতাম। যখন বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন জয় বিজয়, বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন জয় বিজয়, তখন নারায়ণ আর লক্ষ্মী দেবী তো ভিতরে থাকতেন, তাদের তার রক্ষা করতেন জয় বিজয় দুই ভাই। তখন ব্রহ্মার পুত্র ছোট ছোট বাচ্চা তো উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে জয় বিজয়ের কাছে গিয়েছে, গিয়ে বলছে আমরা ভিতরে প্রভুর সঙ্গে দেখা করব। তখন দারোয়ানের কাজ কি, এই ল্যাংটা ছেলে, প্রভু এখন বিশ্রামে আছে আর তোরা উলঙ্গ হয়ে আসছিস, যাও এখান থেকে, প্রভুকে ডিস্টার্ব করা যাবে না। মানে কি, তুমি জানো আমরা কে? আমরা ব্রহ্মার পুত্র, আমরা ব্রহ্মার পুত্র, তোমরা যাই হোক প্রভুর সঙ্গে এখন দেখা করা যাবে না। আর এই অবস্থায় উলঙ্গ হয়ে তা তো মোটেই না। তখন বল তাহলে অভিশাপ দিলাম, তাহলে অভিশাপ দিলাম, তাহলে অভিশাপ দিলাম, কি অভিশাপ, তোমাদের এই মর্তে আসতে হবে, এখানে জন্মগ্রহণ করতে হবে। তখন কান্নাকাটি শুরু করে দিল, সত্যযুগ তো কথা বেরিয়ে গেছে, অভিশাপ দিয়ে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিল, তোমরা কি অভিশাপ দিলে আমাদের মর্তে যেতে হবে, এখান থেকে এই মর্তে আসতে হবে, এই পৃথিবীতে আসতে হবে। তখন তখন নারায়ণ হইচই শুনে চলে আসছে, বলছে কি হয়েছে বাইরে, তোমাদের কি ঝগড়া, কি অশান্তি হচ্ছে, কি তোমরা কান্নাকাটি করছো কেন? বলে প্রভু আপনারা, আমরা আপনার দ্বার রক্ষক, এই ছেলেগুলো আপনার ভিতরে ঢুকবে উলঙ্গ হয়ে, আমরা বাধা দিচ্ছিলাম, মন যাওয়া নিষেধ করছিলাম, কিন্তু ওরা আমাকে অভিশাপ দিল, তোমাদের এই মর্তে আসতে হবে। তখন ব্রহ্মা নারায়ণ বললেন তথাস্তু, তাই হবে, তাই হবে, আমরা আপনার দারোয়ান, দ্বার রক্ষা করছি, আপনার জন্যই তো আমরা ওদেরকে বাধা দিয়েছি, আর আপনি বললেন আমাদের তাই হবে, মরতে যেতে হবে। তখন বললেন আমি তো এখানে বসে বসে থাকতে থাকতে মোটাসোটা হয়ে গেছি, তাই একটু যুদ্ধ করতে ভালো লাগছে, যুদ্ধ তো কার সঙ্গে করবো, নিজের লোকের সঙ্গে তো করতে হবে। তার মানেটা কি বলছেন, মারামারি করবো নিজের লোকের সঙ্গে, তার মানেটা কি? বলছেন বলছেন তোমরা মরতে গিয়ে যদি শত্রুভাবে থাকো তাহলে তোমরা আবার এখানে ফিরে আবার চলে আসতে হবে, তিন জনম লাগবে, আর যদি আমার ওখানে গিয়ে পূজা করো, পূজা করো ভক্তভাবে থাকো তাহলে সাত জনম লাগবে, কোনটা করবে, কোনটা করবে? প্রভু আপনার কাছে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে চাই, আমরা শত্রু ভাবাবন্দি করবো, শত্রুই থাকবো। তখন ওই সত্যযুগে হলো হিরণ্যকশিপু হিরণ্যক্ষ, ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ, আর আর তাপর যুগে হলো দন্তবক্র শিশুপাল। এরা সবাই ভগবানের দ্বারা নিহত হয়েছে এবং ভগবানের কাছে চলে গেছে, তিন জনম লাগলো। তো হিরণ্যকশিপু আর হিরণ্যক্ষ দুজন বিরাট অসুর ছিল, এদের উৎপাতে স্বর্গের দেবতারা খুব কষ্ট পেতেন, স্বর্গের জালি জ্বালিয়ে মারতেন, বুঝতে পারছেন? তখন ভগবান কি করলেন, শুকর রূপ ধারণ করলেন, ভগবান শুকর রূপ ধারণ করে হিরণ্যকে বধ করলেন, ভগবান শুকর রূপ ধারণ করলেন, ওইখানে আছে দশাবতারের মধ্যে, ভগবান শুকর রূপ ধারণ করে হিরণ্যকে বধ করলেন। যেই দাদাকে মেরে দিলেন, হিরণ্য ভাইকে মেরে দিলেন, হিরণ্যকশিপু আরো রেগে গেলেন, আমার ভাইকে মেরেছে সে আরো উন্মত্ত হয়ে গেছে, আমার ভাইকে মেরে দিয়েছে। তখন নিজে চলে গেল জঙ্গলে, জঙ্গলে গিয়ে ব্রহ্মার স্তব করতে লাগলেন, ব্রহ্মার ধ্যান করতে লাগলেন, ষাট হাজার বছর ধ্যান করলেন। ধ্যান করতে করতে এদিকে কি হয়েছে, সে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, তার গর্ভে সন্তান, এদিকে হিরণ্যক্ষ বধ হয়েছে কি পরই, দেবতারা খুব আনন্দিত লাভ করছে, দেবতারা খুব আনন্দ করছে, আনন্দ লাভ করে হিরণ্যকশিপু বাড়িঘর ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গিয়েছে ব্রহ্মার স্তব করতে, এবং বাড়ি তো ফাঁকা, অসুরের বাড়ি তো ফাঁকা, দিয়ে কয়াদুকে মারতে যাচ্ছে, তার স্ত্রী মহিলা তাকে তার ঘর থেকে টেনে টেনে বাড়ি করে তোকে মেরে ফেলবো, তা তোর গর্ভে সন্তান আছে, সে সন্তান তো অসুর হবে, সন্তান অসুর হবে। রাস্তায় দেখা নারদের সঙ্গে, নারদ বলছে এই তোমরা এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে এ তো কেন, এ তো হিরণ্যকশিপুর স্ত্রী, এর পেটে সন্তান আছে, গর্ভে সন্তান আছে, এ তো হিরণ্যকশিপু অসুর, তার পুত্র অসুর হবে। বলে না তোমরা জানো না, একে ছেড়ে দাও, অসহায় মহিলা, আর এর গর্ভে যে সন্তান হবে সে ভক্ত হবে, সেই তোমাদেরকে রক্ষা করবে, ছেড়ে দাও। নারদের কাছে ছেড়ে দিল, নারদ তার আশ্রমে নিয়ে চলে গেল, নারদ তার আশ্রমে নিয়ে চলে গেল। আশ্রমে নিয়ে নারদ প্রত্যেক দিন ভাগবত পাঠ করছেন, আর ওই কয়াধু সে মহিলা ঠাকুরের বাসন মাজতেন, ফুলের মালা গাঁথতেন, আর ওই নারদ যখন ভাগবত পাঠ করতেন ওই ভাগবত শ্রবণ করতেন। ভাগবত শুধু তিনিই শ্রবণ করতেন না, তার পেটে যে সন্তান আছে তিনিও শ্রবণ করতেন, বুঝতে পারছেন, তিনিও শ্রবণ করতেন। সেই সন্তান তখন কয়াদুকে জিজ্ঞাসা করলেন নারদ, বলে কয়াদু তুমি এত পেটে সন্তান নিয়েও তুমি এত সুন্দর সেবা করছো, কষ্ট করছো, ভগবানের মালা গাচ্ছ, বাসন মাজছ, মন্দির মার্জন করছো, তুমি আমার কাছে কিছু বর চাও না, চাও না কিছু চাও? বলে প্রভু তুমি আমাকে তো মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছ, আমার স্বামী তো সেই অনেকদিন ধরে জঙ্গলে চলে গিয়েছে, আর আমি এখানে তোমার কাছে যদি না আসতে পারতাম তাহলে তোরা আমাকে মেরেই দিত, আমার সন্তানও চলে যেত আর আমিও মরে যেতাম, তুমি তো আমাকে রক্ষা করেছ, সে আমার স্বামী অসুর হতে পারে তবুও তো সে আমার স্বামী। তখন বলছেন তুমি কি বর চাও? বলে প্রভু আর কি বর চাইব, আমার স্বামী যতদিন ফিরে না আসে ততদিন যেন আমার এই সন্তান প্রসব না হয়, এই বরটা আমাকে দাও, আমার স্বামী যতদিন পর্যন্ত ফিরে না আসে ততদিন পর্যন্ত সে আমার যেন সন্তান প্রসব না হয়। তাই হবে। হিরণ্যকশিপু তখন ব্রহ্মার স্তব করছেন, স্তব করতে করতে না এই দেহ থেকে এই মাংসগুলা সব চলে গেছে, শুধু হাড়গুলো আছে। তখন ব্রহ্মা এসে বললেন অনেক হয়েছে হিরণ্যকশিপু, আর তোমাকে ধ্যান করতে হবে, বলো না কি চাই? বলে প্রভু ওই দেবতারা আমাদের দেবতাদের দ্বারা ভগবান হিরণ্য, তখন হিরণ্যকশিপু তখন বললেন আমাকে বর দাও, আমি যেন না মরি, আমার দাদা তো মরে গিয়েছে, আমি যদি না মরে যাই আমাকে অমর বর দাও। ব্রহ্মা বলছেন এটা সম্ভব নয়, সর্বজীবী আমি সৃষ্টি করেছি ভগবানের ইচ্ছায়, কিন্তু আমার একটা আয়ু আছে, কিন্তু আমার আয়ুটা সবার চাইতে বেশি, আমার আয়ু সবার চাইতে বেশি সর্বজীবীর চাইতে, কিন্তু আমিও একদিন মরতে হবে, আমাকেও একদিন মরতে হবে। ব্রহ্মা মনে আমাকে একদিন মরতে হবে, এই জগতে ভগবান ছিলেন আছেন তিনি থাকবেন আর সবাইকে চলে যেতে হবে, ব্রহ্মা বলছেন আমাকে একদিন মরতে হবে, তা আমি এই বর দিতে পারব, তুমি তার পরিবর্তে অন্য বর চাও। তখন বললেন আমি জলে মরবো না, মাটিতে মরবো না, আকাশে মরবো না, পাতালে মরবো না, এই বর দাও। তাই হবে। বললেন দিনে মরবো না, রাত্রে মরবো না, দিন আর রাত্র তো, দিন আর রাত্র তার কিছু নেই, বুঝতে পারছি, শুধু এখানে আপনি পাচ্ছেন। আমি যখন সেন্ট পিটার্স রাশিয়ায় গিয়েছিলাম তখন বুঝতে পারছেন যে রাশিয়ায় গিয়েছি এই আষাঢ় শ্রাবণ মাসে, শ্রাবণ মাসের দিকে, শ্রাবণ মাসের দিকেও মানে কোট গায়ে দিতে হয়, এত ঠান্ডা আর কি, শ্রাবণ মাসের দিকেও কোট গায়ে দিতে হয়, মানে শীতকালে তো মানে রাস্তা দিয়ে 7 ফুট বরফ পড়ে, বরফ দিয়ে মেশিন দিয়ে বরফ কাটে তারপর গাড়ি চলে, মানে প্রস্রাব করার সঙ্গে সঙ্গে প্রস্রাবটা বরফ হয়ে যায়, এত ঠান্ডা দেশ, -17 -20 -18 -30, মানে আপনারা তো পড়েছেন যে 0 ডিগ্রিতে বরফ হয়ে যায়, আজকে -17 -18 শীত পৌষ মাসে, অগ্রান পৌষ মাসে, আর এই যেখানে গরমের সময় শ্রাবণ ভাদ্র মাসে তখন মানে -17-18, মানে আমাদের দেশে শীত যেমন সেই সেই সময় ওই সময় তখন জ্যাকেট পরতে হয়, আর সমুদ্র সমুদ্রের উপর মানে হেঁটে দেওয়া যায়, মানে সমুদ্র সব বড় নিচে অথবা জল মানে সমুদ্রের উপর দিয়ে হেঁটে দেওয়া যায়, আবার মানে সূর্য বা জানেন তো সূর্য অস্ত গেল তো তার 15 মিনিট পরে আবার সূর্য উদয় হয়ে গেল, মানে 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টাই মানে দিন, আর 15 মিনিট রাত্র, আধ ঘন্টা রাত্র, সন্ধ্যা হয় একটু, সন্ধ্যা হয়, বুঝতে পারছেন, সারাদিন রাত এরকম অবস্থা, বুঝতে পারছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আমি গেছিলাম, আমাদের এখানে মন্দির আছে, সেখানে বুদ্ধ রয়েছে, সেখানে আমি গেছিলাম। আমি মানে আমাদের তো রাত্রে ঘুমানোর অভ্যাস, দিনে ঘুমানোর অভ্যাস নাই, সেখানে কি করে কি হয়, ওই জাল না, কাঠের জাল না, সেখানে ওই ওই কাপড় বা গামছা টানিয়ে শুয়ে পড়তাম, বুঝতে পারছেন। ঘরও তো মানে কাছের কাছ দিয়ে জাল না, সে আলো পড়ছে, অন্ধকার ঘুমোচ্ছে না, বুঝতে পারছেন। সেইভাবে আর কি, সেইভাবে মানে থাকতে হতো আর কি, বুঝতে পারছেন। সেই হিরণ্যকশিপু বললেন, হিরণ্যকশিপু ব্রহ্মা বললেন, আর কি বর চাই, বলছে তোমার কোন সৃষ্ট অস্ত্র দ্বারা মরব না, তুমি যে জীব সৃষ্টি করেছ, সাপ ব্যাঙ কুকুর বিড়াল মানুষ যা সৃষ্টি করেছ, সেই রকমের দ্বারা কারো দ্বারা আমি মরব না, কোন অস্ত্র দ্বারা মরব না, এইসব বলেন তাই হবে। ভগবানের তো অনেক বুদ্ধি, সবার যা বুদ্ধি আছে, সব পৃথিবীর যা বুদ্ধি আছে, ভগবানের কাছে একটু বুদ্ধি বেশি আছে, বুঝতে পারছেন। সমস্ত পৃথিবীর যত জীব আছে, কীট পতঙ্গ পশু পাখি জীব যাদের মানুষজন যা আছে, ভগবানের সাথে বুদ্ধি বেশি আছে। তখন হিরণ্যকশিপু যখন ওই বর পেয়ে চলে আসেন, তখন তো অহংকারে মত্ত, আমাকে কেউ মারতে পারবে না, আমি একবারে অমর বরের মতো বর পেয়েছি, দিনেও মরবো না, রাত্রেও মরবো না, কোথাও মরবো না, মাটিতেও না, আকাশেও না, পাতালেও না, কোথাও মরবো না, আমার চিন্তা কিছু। তখন দিয়ে ঘরে এসে দেখে কি ঘরের স্ত্রী নেই, ঘর ঘর ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, আরো রেগে গেল, খোঁজ খোঁজ পেয়ে বললো তোমার স্ত্রী বেঁচে আছে ওই নারদ মুনির আশ্রম, নারদ মুনির আশ্রম থেকে নিয়ে চলে আসলো, সেখানে কয়াধু কে নিয়ে আসলো, তারপর কয়াধু স্বামী ফিরে আসার পরই কয়াধুর সন্তান হলো, নাম রাখলো পোল্লাদ, নাম রাখলো পোল্লাদ। পোল্লাদকে গুরুকুলে পাঠিয়ে দিল পড়তে, শুক্রাচার্যের পুত্র ষণ্ড অমর্ক কাছে, অসুরদের গুরুপুত্র, তার কাছে পাঠিয়ে দিল। যখন সে পাঠিয়ে দিল, তখন এক বছর পর আবার নিয়ে এসছে, নিয়ে এসে বলছেন, নিয়ে এসে বলছেন মা একটু মাথাকে শ্রীমন দিয়ে আশ্রয় দিয়ে তেল সাবান মাখিয়ে বাবার কোলে বসিয়ে দিয়ে সাজিয়ে, বাবা তুমি এই এক বছরে কি ভালো শিখেছ, কি ভালো শিখেছ, এটা একটু বলো না। তখন ছেলে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। বাবা সেই শুনে ছেলেকে একবার ছুঁড়ে ফেল দিল, বলে আমার ঘরে তো কুলান্ডার হয়েছে, এ কি শিখেছে, দাম বেদ সবই আমার শত্রুর আরাধনা করছে, মানে ভগবানের আরাধনা করছে, কোথেকে শিখেছে, মাসে মাসে বলছে যে আপনাদের দেখুন তো এসব কি শিখাচ্ছে, বলে আমরা তো এসব কিছুই শিখাইনি, আমার মনে হচ্ছে অন্য বাড়ির থেকে কেউ শিখিয়ে দিয়ে গেছে, বা দেখো এই যারা ছেলেদের সঙ্গে মেশে অন্য ছাত্র তো আছে তাদের সঙ্গে মিশে এসব কিছু শিখেছে, সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে আবার বলে আবার নিয়ে যাও, আবার ভালো করে শিখাও। তখন মাসে মাসে সব বললেন যে ছেলে তো মানে নিজে শিখেছে, সে অন্যকেই ভগবানের শিক্ষায় শিক্ষিত করছে। তখন আবার খবর দেওয়া হলো, আবার ডাকলো, বাবা বলো তুমি কি শিক্ষা করেছ। তখন বললেন শ্রবণং কীর্তনং শরণং বন্দনং দাস্য সৈক্য আত্মনিবেদনম, বলছে কুলাঙ্গা, আমার ঘরে এই পুত্র কুলাঙ্গার সৃষ্টি হয়েছে, যাও একে আর এখানে রাখা যাবে না, একে তোমার মেরে ফেলো, একে তরবারি দিয়ে কেটে ফেলো, কিছু দিয়ে কিছু মারতে পারছে, কেউ মারতে পারছে, হাতির তলায় ফেলে দাও, হাতির পায়ের তলায় ফেলে দাও, হাতি ওকে নিয়ে খেলা করছে, আগুন যাই আগুনের মধ্যে ফেলো, আগুনের মধ্যে খেলা করছে, জলের মধ্যে ফেলে দাও, জলে ভাসছে, পরে পাহাড় থেকে ফেলে দাও, দিব্যি সুস্থ। তখন কেউ পারতে পারছে না, তখন বলছে এই বল তুই এত শক্তি কোত্থেকে পেয়েছিস, তোকে কিছুতেই কেউ মারতে পারছি না, আমি এবার তোকে শেষ করব, বল বলে বাবা তুমি যেই বলে বলিয়ান আমিও সেই বলে বলব। তুমি তো ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে আসছো, তোমাকে কেউ মারতে পারবে না। তাই ব্রহ্মা কোত্থেকে বরটা পেয়েছিল? ভগবানের কাছ থেকে নিয়েছিল, কৃষ্ণের কাছ থেকে। আর আমারও সেই হরি বল তোকে আগুনে পড়তে পারছি না, তুই খেলা করছিস। বলে বাবা যখন তুমি আমাকে আগুনে ফেলে দিয়েছ তখন আমি তো হরিনাম করছিলাম, ভগবানের স্মরণ করছিলাম, তখন দেখলাম ভগবান এসে আগুনকে বলল এই তোর দেশটা আমি নিয়ে নিলাম। তখন আমার ওখানে শীত করছিল বাবা, আমার তখন শীত করছিল, আর আমাকে তুমি পাহাড় থেকে ফেলে দিয়েছিলে, তখন আমাকে যদি কে ধরলো, আমাকে কেউ হাতে করে ধরে তুল, তোর হরি আর তোমার বাবা কোথায়, তোর হরি কোথায় আছে? হরি বলে বাবা হরি কোথায় না, ওটাকে সব জায়গায় আছে, হরি সব জায়গায় আছে, এখানেও আছে। বলে এখানে আছে কোথায় আছে দেখা, এই স্তম্ভের মধ্যে আছে, খুঁটির মধ্যে আছে, পিলারের মধ্যে আছে। বলে হ্যাঁ এখানেও আছে, এখানে তোর হরি আছে, আমার পরম শত্রু। দিই এক ঘুষি, এক বক্সিং, এক বক্সিং মেরে দিল, এক বক্সিং মেরে দিল, দিয়ে খুঁটি তো ভেঙে চুরমার হয়ে গেল, অসুরের শক্তি চুরমার হয়ে ওখান থেকে বিরাট গর্জন করতে শুরু করল, বিরাট গর্জন করতে শুরু করল। তখন সবাই স্বর্গের দেবতারা সব স্তম্ভ ভয় কাঁপছে, মানে আটটু যদি গর্জন করে তাহলে তো মানে সব সব বলা হয়ে যাবে। তখন তখন ওখান থেকে তাকিয়ে দিয়েছে কি কি শব্দ কি শব্দ, তখন দেখছে ওখান থেকে মানে একটা জন্তু উঠে আসছে, সে জন্তুটা কিরকম মানে দুটো সংমিশ্রণ, নরসিংহ। এখানে সেই লীলা হয়েছিল, আমরা পরিক্রমার সময় যাই এই এই কৃষ্ণগর থেকে আসার সময় এখানে সেই আছেন যেখানে হাত ধুয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করে ভগবান নৃসিংহদেব, যেখানে পুকুরে হাত ধুয়েছিলেন বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাটায়, সেই সত্য যুগের আমরা আমি ওখানে একটা জায়গাও কিনেছি মন্দির করার জন্য ওই নৃসিংহতলায়, এবারে কিনলাম আর কি, এবারে জায়গাটা কিনলাম ওখানে একটা মন্দির করবো বলে আর কি। এখান থেকে এই 10 কিলোমিটার আর কি, যেতে 15 মিনিট লাগে আর কি, 20-25 মিনিট লাগে আর কি, কৃষ্ণগরের পরই আর কি, কৃষ্ণগর আর নগর এই রাস্তার মাঝখানে ঠাকুরতলা বলে নৃসিংহ পল্লী আর কি, মানে ওখানেই ভগবান হাত ধুয়েছিলেন। সেই পুকুরটা এখন আছে, সেই বিগ্রহ আছে ওখানে, নৃসিংহ বিগ্রহ। সেইভাবে সেই নৃসিংহদেব উঠে বসলেন, হিরণ্যকশিপুর আসনটায় বসে পড়লেন, বসে খুব গর্জন করছে। আর হিরণ্যকশিপু এবার অসুর বলে কে তুই, মানে ওই যে বলছিলেন যে ভগবানের কোন সৃষ্ট জীব দ্বারা মৃত্যু হয়, ভগবান তো সিংহ সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, কিন্তু মানুষ আর সিংহ মিলিয়ে তো সৃষ্টি করেনি। ওই যে বলছেন তোমার কোন সৃষ্ট জীব দ্বারা মরবো না, ওই যে বর নিয়েছিল, তুমি যে করে যেসব জীব সৃষ্টি করেছো তার দ্বারা আমি মরবো না। কিন্তু ভগবান কায়দা করে কি করলেন, নিজে নরসিংহ হয়ে গেলেন, নর আর সিংহ মিশিয়ে নিজে একটা রূপ তৈরি করলেন, সৃষ্টি করলেন। দিয়ে তখন ভগবান একটু খেলা, ওই যে বলছিলেন ওই সময় যে আমি লড়াই করবো কার সঙ্গে, নিজের লোকের সঙ্গে, তখন একটু যুদ্ধ শুরু করব। যুদ্ধ করে নৃসিংহদেব কি করলেন, এই হরিণকে একটু ছেড়ে দিল, হিরণ্যকশিপুকে ছেড়ে দিল, হিরণ্যকশিপুকে ছেড়ে দিল। যেই ছেড়ে দিয়েছে তখন দেবতারা বলছে এই বোধহয় ভগবান হেরে যাবে, এই বুধি ভগবান যদি হেরে যায় এই তাহলে তো অসুররা আরো উৎপাত করে আমরা স্বর্গে থাকতে পারবো না, তখন কি হবে, তখন কি হবে, তো গর্জন করছে বুঝতে পারছেন। দিয়ে হিরণ্যকশিপুকে বেশিক্ষণ টাইম দিলেন না, হাত দিয়ে ধরে ফেলেন, হাত দিয়ে ধরে পাজা করে তুলে এই উরুর মধ্যে রাখলেন, এই উরুর মধ্যে রাখলেন, রেখে ওই নখ দিয়ে ওই বলছেন না কোনো অস্ত্র দ্বারা করবো না, নখ দিয়ে বুকটাকে চিরলেন, নখ দিয়ে বুকটাকে পেটটাকে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ওই নারীভুড়িগুলোকে গলায় দিলেন মালার মতো, যা নারীভুড়ি আছে পেটের মধ্যে সব গলায় মালা দিলেন আর দেহটাকে ছিঁড়ে ফেলবেন। তখন খুব গর্জন করছে রাগের ঠেলায় ভগবান, তখন লক্ষ্মী দেবীর কাছে সবাই দেবতারা গেছে লক্ষ্মী যাও না, প্রভু রেগে প্রভু এরকম রূপ ধারণ করেছে, তুমি যদি শান্ত করো। বলে আমি বাবা আমি পারবো না, আমি পারবো না প্রভুর, আমি শান্ত স্বভাবে নারায়ণের সেবা করি, যে রূপ ধারণ করেছে এই মানে অগ্নিরূপ এই রূপ আমি কখনো দেখিনি, আমি তার কাছে জায়গা যেতে পারবো না। খুব ভয় পেয়ে গেল, তখন সবাই চিন্তা করে কে তাহলে পারবে, তাহলে কে পারবে। তখন ভাবলেন যে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ তো ভক্ত, ভক্ত দেখলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়, ভগবান মাথা ঠান্ডা হয়ে যায়। তখন প্রহ্লাদ মহারাজ যখন গেলেন, সেই প্রহ্লাদ মহারাজ তখন কি করলেন, সেই প্রহ্লাদ মহারাজ তখন কাছে গেলেন। গরুর যেমন বাচ্চা হলে বাসুরকে না দেখতে পেলে গরু যেমন উন্মাদ হয়ে যায়, আর বাসুরকে পেলে যেমন জিব্বা দিয়ে চাটতে শুরু করে, তখন সেই প্রহ্লাদ মহারাজকে চাটতে শুরু করল, জিব্বা দিয়ে চাটতে, কোলের মধ্যে বসিয়ে চাটতে শুরু করল। ভক্তবৎসল ভগবান তো চাটতে শুরু করল। প্রহ্লাদ দাঁড়িয়ে বলছেন প্রভু আপনি আমাকে কৃপা করেছেন, তুমি কি বর চাও, আমি তো আসলে কিছু দিতে হয়। বলে প্রভু তুমি আমাকে রক্ষা করার জন্য তোমার কাছে আমি কি চাইব, তোমার কাছে আমি কি চাইতে পারি। তখন আমার তুমি মা কিছু নিতে হবে বর চাও। বলে আমার বাবা তোমার স্ত্রী অঙ্গে আঘাত করেছে, আমার বাবা তোমার স্ত্রী অঙ্গে আঘাত করেছে, সে যেভাবেই করুক আমার তোমার অঙ্গে তো আঘাত করেছে, তুমি তাকে পাপ থেকে রেহাই করে দাও, তাকে উদ্ধার করে দাও। দেখো প্রহ্লাদ, যে আমার নাম করে, যে আমাকে দেখে, যে আমাকে স্পর্শ করে, তারা কি কখনো আবার উদ্ধার পায় না, বাকি থাকে? তুমি ভাবছো তোমার বাবা এখানে পড়ে আছে, সে তার দেহটা পড়ে আছে, সে তো উদ্ধার পেয়ে আমার কাছে চলে গিয়েছে, ওটা বর হবে না, ওটা ওটা অলরেডি হয়ে গিয়েছে, যেটা হয়নি সেইটা চাইতে হবে, সেইটা চাইতে হবে। তারপর প্রভু তোমার কাছে আর কি চাইব, বলে এই বরটা, বলে কি বর, যেন আমার যেন কোনদিন চাওয়ার বাসনাটা যেন কেটে যায়। তোমার কাছে যদি কোনদিন কিছু জীবনে কিছু চাই না, এই এই বরটা আমাকে দাও, আমার জন্ম জন্মান্তরে তোমার কাছে যেন কিছু চাইতে না হয়, কিছু চাইতে না হয়, এই বরটা আমাকে দাও, এই বরটা আমাকে দাও, তোমার কাছে যদি কিছু চাইতে না হয় সেই বরটা আমাকে দাও, কিছু চাইতে না হয় সেই বরটা আমাকে দাও। দেখুন একে বলেছে নিষ্কাম ভক্ত, প্রহ্লাদ মহারাজ ছিলেন নিষ্কাম ভক্ত, ভক্ত সকাম ভক্ত আছে, নিষ্কাম ভক্ত আছে, ভক্তের মধ্যে পার্থক্য আছে। কেউ ভগবানের কাছে গিয়ে বলে ভগবানকে প্রণাম করে আমার শরীরটা ভালো রাখো, আমার সংসারটাকে ভালো রাখো, আমাকে এইভাবে ভালো রাখো, আর কেউ ভগবানের কাছে গিয়ে ভগবানকে বলে ভগবান তোমার চরণের জন্য কৃষ্ণ ভক্তি হয়, অহৈতুক ভক্তি থাকে, তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। কৃষ্ণে যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি না দেন রাখেন লুকাই, ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এগুলো দিলে ভগবান ওগুলো দিয়ে ভুলিয়ে, একটা বাচ্চা ছেলে হয়েছে বাবা স্কুল মাস্টারি করে, বাবা স্কুলে পড়াতে যাচ্ছে, ছেলে বলছে বাবা তোমার সঙ্গে যাবো, সে কি নিয়ে যাওয়া সম্ভব? তখন বাবা কি করে, ছেলে খুব কাঁদছে, বাবা কি করে, একটা খেলনার জিনিস বা একটা বিস্কুট বা চকলেট এটা দিয়ে ছেলেকে ভুলিয়ে রেখে দিয়ে চলে যায়। ভগবানও ওই রকম আমাদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত সব দিয়ে ভগবানও চলে যাবে, কিন্তু ভক্তিটা দেবেন না। ভগবানের কাছে যদি আমরা ওই ভক্তিটা চাই যে ভগবান জন্ম হোক যথা মানে বলছেন যথাতুয়া দাস, কীটের জন্ম হোক যথাতুয়া দাস, আমার যে পোকামাকড় জন্মগ্রহণ করি তবুও যেন তোমার দাসত্ব গ্রহণ করতে নেই, তোমার কথা আমি স্মরণ করি, তোমার কথা স্মরণ করি। এই জন্য ছেলে মেয়ের নামও সবসময় মানে সুন্দর নাম রাখতে হয়, অজামিলের কথা শুনেছেন আপনারা, অজামিল ভালো ব্রাহ্মণের সন্তান ছিল, কিন্তু তার সঙ্গদোষে তিনি সঙ্গদোষে একটা হারিয়া মানে মদ বিক্রি করে আর মদ খায়, নিচু জাতি আর কি, তাদের সঙ্গ করে সেই মহিলার পাল্লায় পড়ে নিজের বউটাকে ছেড়ে দেওয়া, মানে বউর সঙ্গে সারাতারি হয়ে গেল, ব্রাহ্মণ ঘরে সন্তান ছিল, সে হারিয়ার সঙ্গ করে সেও হারিয়া হয়ে গেল। একটা দুটো দশটা ছেলে হল, যেই দশ নম্বর ছেলে হল তা কোন ভাগ্যের ফলে তার বাড়িতে এক সাধু গিয়ে হাজির হয়েছে, সাধু গিয়ে হাজির হয়েছে, তখন অজামিল বলছে মদ খেতে খেতেই বলছে আর বলছে, এই সাধু তুমি আজকে আমার বাড়িতে এসছো, আজকে আমার ছেলে হয়েছে, আনন্দের কথা, তুমি এই ছেলেটার নামটা রেখে দাও না, এই ছেলেটার নামটা তুমি রেখে দাও না, তুমি এই ছেলেটার নামটা রেখে দাও। তখন নাম রাখলেন নারায়ণ, নাম রাখলেন নারায়ণ। তখন সবসময় নারায়ণকে ডাকতে হয়, হাঁটতে হয়, নারায়ণ করে ডাকে, নারায়ণ করে ডাকে, ছেলেকে ডাকতে হয় নাম ধরে, নারায়ণ করে ডাকে, এই যেটা অভ্যাস হয়ে গেছে। তখন মৃত্যুর সময় সেই যমদূত, বড় বড় গোপ, বড় বড় দাঁত, সেই যমদূত এসে হাজির, যমদূত এসে হাজির, যমদূত এসে হাজির। তখন অজামিল খুব ভয় পাচ্ছে, মৃত্যুর সময় যম ভয় পাচ্ছে, এ নারায়ণ দেখেছে দেখেছে আমাকে নিতে আসছে, আমাকে নিতে আসছে, কে নিতে আসছে, দেখ আমি যাবো না, মৃত্যু জন্ম অপেক্ষা, জন্ম তো কষ্ট জানেন সবাই, জন্ম অপেক্ষা মৃত্যু আরো ভয়াবহ। এই মৃত্যু সময় এই দেহ থেকে আত্মা কখনো ছাড়তে চায় না, বুঝতে পারছি খুব কষ্ট। তখন যমদূত জোর করে বের করে নিয়ে যায়, যমদূত তখন আসছে, তখন তোমাকে নিতে এসছে আমি, তখন অজামিল ভয়ে চিৎকার করছে, দেখ নারায়ণ 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 আমাকে দেখ কে নিতে এসছে, এই যে নারায়ণ নারায়ণ ডাকছে মৃত্যুর সময়। তখন বিষ্ণুদূত চলে আসে, বিষ্ণুদূত এসে বলছে, এই তোমরা কারা, বলে আমরা যমদূত, যমের আদেশে এসছি, যমের আদেশে এসছি। তখন বলছেন তোমরা কারা, বলে আমরা বিষ্ণুদূত, সেটা আর কি, বলছে যমের তোমার যে গুরু যম, সেই যমের গুরু হয়েছে বিষ্ণু, যমের গুরু হয়েছে বিষ্ণু, তার আদেশে আমরা এসছি, বলে বিশ্বাস করছি না, বলছে চলো তোমার গুরুর কাছে চলো, যমের কাছে চলো। তখন যম বলছে, হে তোরা ফিরে চলে আয়, তোরা ফিরে চলে আয়, আমার গুরুদেব ওদেরকে পাঠিয়েছে, তোরা আর ওই বডিতে হাত দিতে পারবি না, তোরা আর ওই দেহ স্পর্শ করতে পারবি না, কেননা ও এই সময় নাম ভগবানের নাম করেছে, নারায়ণের নাম করেছে, ভগবানের নাম করেছে। সেটা কি একদিনে হয়েছে বলুন, নারায়ণ বারবার করে ডেকেছে তাই অভ্যাসটা এসেছে, এই হরে কৃষ্ণ নাম প্রত্যেকদিন প্রতিদিন করলে তবে তো হরে কৃষ্ণ নামটা মৃত্যুর সময় মনে আসবে। আপনি ভাবছেন মৃত্যুর সময় তো ওইটা মনে, মৃত্যুর সময় তো মনে আসবে, যখন প্রাণটা বেরিয়ে যাবে তখন মনে আসবে আমার ছেলের কথা, মেয়ের কথা, আমার কথা, পুত্রের কথা মনে আসবে, তখন এইসব মনে আসবে, বিষয়ের কথা মনে আসবে। যদি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম করতে 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 অভ্যাস হয়ে যায় তখন ওই কৃষ্ণ কথা মনে আসবে মৃত্যুর সময়, তখন আর এই যমদূত স্পর্শ করতে পারবে, বুঝতে পারছেন? এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করবে, এই জন্য বলছেন প্র্যাকটিস মেক্স পারফেক্ট, গাইতে গাইতে গায়ন, বাজাইতে বাজাইতে বায়ন। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নয়, সাধুর সঙ্গের প্রভাবে এইটা হয়, বুঝতে পারছেন? এটা চুম্বককে, এই চুম্বকটা মানে আছে না, এই চুম্বক দেখুন দেখুন এইটার সঙ্গে, এটা তো লোহা, এটা চুম্বক আকর্ষণ করছে, এটা চুম্বক আকর্ষণ করছে, আপনি তো বিজ্ঞানে পড়েছেন, এভাবে ঘষতে ঘষতে না এটার মধ্যে চুম্বকত্ব এসে যাবে, এটার মধ্যে চুম্বকত্ব এসে যাবে, বুঝতে পারছেন? এই লোহাটা যদি চুম্বকের সঙ্গে ঘষেন এই লোহাটার মধ্যে চুম্বকত্ব আসবে, আবার আরেকটা লোহা এটাকে ধরবে। সাধুদের সঙ্গে থাকলে, সাধুদের সঙ্গে কৃষ্ণ কীর্তন করলে আহার নিদ্রা ভয় মৃত্যুনাঞ্চ যত বাড়াবেন তত বাড়বে, বুঝতে পারছেন? যত বাড়াবেন তত বাড়বে। আর প্রসাদ যদি সেবা করেন খাওয়া দাওয়ার কিছু কমবে না। আমি যখন প্রথম মঠে আসি, বুঝতে পারছেন, মানে সকালে পাঁচশো চালের পান্তা ভাত খেয়ে নিতাম, কুড়িখানা রুটি খেয়ে নিতাম রাত্রেবেলা, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, বলতে এত রুটি হবে না, জল খেয়ে শুয়ে থাকতাম, বুঝতে পারছেন? এখন তো একখানা রুটিও খেতে পারি না, এখন তো একখানা রুটিও খেতে পারি না। কেন? কারণটা কি? কারণ প্রসাদ সেবা করতে করতে আহারের চিন্তা চলে যায়, আর খেতে পারে না। আজকে দুবারে মনে হয় এই 40-50 গ্রাম চালের অন্ন খেয়েছি, বুঝতে পারছি। অনেক দিয়ে দেয়, সাজিয়ে অনেক কিছু দেয়, আমি একটু চেকে দেখি কোনটা কি স্বাদ হয়েছে, ভগবানকে কি দিয়েছে চেকে দেখি, কিন্তু ওই 40-50 গ্রাম চালের অন্ন, এর বেশি খাই না, প্রসাদ পাই না, বুঝতে পারছি। আহারও নিদ্রাটা ওই রকম, যদি মনে করতেন যে আজকে ক্লান্ত হয়ে পড়েছি, সন্তোষকে বলতাম তুমি একটু নিচে পাঠ করে দাও, আমি একটু ঘুমাই, আমাকে কেউ জেলে দিত, ভাস দিত, আমি না এটা তোমার কাজ, আমার আমার সেবা করতে হবে, পাঠ করতে হবে, অভিজ্ঞতা বলতে হবে, আর আমি এখন শুয়ে থাকবো, ঘুম আসবে, কালকে আমার আটটু বেশি ঘুম আসবে, তারপরে আটটু বেশি ঘুম আসবে, এগুলো তো কাজ নয়। আহার নিদ্রা ভয় মৈথুন আনছ, এইটা চারটা জিনিস যত বাড়াবেন তত বাড়বে, যত বাড়াবেন তত বাড়বে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সকাল সকাল ঠাকুরের নাম করতে হবে, হরিনাম করতে হবে, যতটা শরীরের পক্ষে ঘুমানোর দরকার ততটাই যথেষ্ট, 6-8 ঘন্টা, এর বেশি না, বুঝতে পারছি। এর বেশি ঘুম ভালো নয়, বুঝতে পারছি, এর বেশি ঘুম ভালো নয়। নিদ্রা আলস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী, আমি অলস লোক নিদ্রা নিদ্রালস্য তাদের দ্বারা কোনোদিন কিছু হয় না, তাদের দ্বারা কিছু হয় না, বুঝতে পারছি। নিদ্রালস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী, আমি সেই নিদ্রালস্য হত, সেইভাবে সব ভগবানের সেবায় দিতে হয়, নিজের কাছে কোনো পয়সা রাখতে নেই, নিজের কাছে কোনো পয়সা রাখতে নেই, বুঝতে পারছো। আমার গুরুদেব বলতেন যে আমাকে তুমি যদি 1 টাকাও প্রণামী পাও, সেই 1 টাকা আমাকে দেবে, আমার কাছ থেকে আমার 1 লাখ টাকা পরক্ষণে নিয়ে যাও, কোনো যে তোমার ওই ছেলেটা আসছে বলে আমাকে যাত্রী এসব প্রণামী দিয়ে গেছে, কিন্তু ও তো বোঝে না প্রণামীটা দিয়ে গেছে তো গোবিন্দের সেবার জন্য, সে নিজের কাছে রেখে দিয়েছে, নিজের কাছে রেখে দিয়েছে, এই জন্য ওর মন চঞ্চল, ওর হরিভজন হবে না, ওর হরিভজন হবে না, ভগবানের ভজন হবে না। ও বৃহত্তর স্বার্থ পেতে হলে ওই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। আমি যখন প্রথম মঠে আসি 12টা টাকা নিয়ে মঠে এসেছিলাম, সেই দীক্ষা নেওয়ার সময় 12 টাকাই গুরুদেবকে দিয়ে দিয়েছিলাম, 12টা টাকা নিয়ে মঠে এসেছিলাম, সেই 12 টাকা দীক্ষা নেওয়ার সময় গুরুদেবকে আবার দিয়ে দিয়েছিলাম। এখন তো লাখ লাখ কোটি কোটি টাকা আমার হাত দিয়ে খরচা হয়, তাই না? অভাব তো কিছু হয় না, অভাব তো কিছু হয় না। মাসে 1 লাখ টাকা ইলেকট্রিক বিল, মাসে এই মঠের 1 লক্ষ টাকা ইলেকট্রিক বিল, কারেন্ট পড়া 1 লাখ টাকা, গরুর খাবার 2 লক্ষ টাকা, টাকাগুলো তো ভগবান পাঠিয়ে দিচ্ছে, আমার তো কিছু অভাব কিছু নেই, ভগবান কিছু আমাকে অভাবে রাখেননি, তা আমি কেন ভগবানের পয়সা নিজের আত্মীয় সুখের জন্য খরচা করব বলো? একটা দাঁত মাজার ব্রাশ পর্যন্ত আমি নিজের পয়সা দিয়ে কিনি না, ঠাকুরের পয়সা দিয়ে সব লোকে পাঠিয়ে দেয়, সাবান থেকে শুরু করে সব থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে কে কোথা থেকে পাঠিয়ে দেয় তা আমি নিজেও জানি না, নিজেও জানি না। কিন্তু অনেকে ভাবে এই টাকা না রাখলে আমি খরচা করব, সে ভোগ করতেও পারে না, বরং তার বিপদ হয়ে যায়, তার বিপদ হয়ে যায়, বুঝতে পারছ। সেই জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। যখন এখানে এসে চাকরি করতাম তখন একটা মোটরসাইকেল কেনার জন্য পয়সা জমাতে পারতাম না, এখন তো 5-7 খানা গাড়ি পড়ে আছে, কোনটা থেকে কোনটায় চাপবো তাই জানি না, কোনটা থেকে কোনটায় চাপবো, একটা মোটরসাইকেল কেনার মতো পয়সা চাকরি করে জোগাড় করতে পারিনি, কিন্তু এখন তো 5-7 খানা গাড়ি কোনটা থেকে কোনটায় চাপবো সেইটাও এখন ঠিক পাই না, যে গাড়িটা দিয়ে সেটা তো গুরুদেব 19 লাখ টাকায় কিনেছিল তখন,
ওই সেদিনকে ওই গাড়িতে একটু অ্যাক্সিডেন্ট করে আবার সারতে দিয়ে এসছি, ওই দাগ লেগেছে। সেইভাবে এইরকম কখনো যদি বড় হতে চাও, মানুষ হতে চাও, বড় হতে চাও, তাহলে সবকিছু ভগবানের সামনে শরণাগত হতে হবে। ভগবান সবকিছু করবে, বুঝতে পারছো? তো সেইভাবে যদি বড় হতে চাও, বৃহত্তর স্বার্থ যদি পেতে চাও, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। ওই দু টাকার চিন্তা করলে হবে না, আমাদের গুরু মহারাজ বলেছিলেন। রাধারানী কোন ইউনিভার্সিটিতে পড়েনি, ক্যামব্রিজ পড়েনি বা অক্সফোর্ডে পড়েননি, তাই না? তুমি লেখাপড়া জানতে নাও পারো, তাতে কি আছে? ভগবানের যদি ভক্তি থাকে না, দুঃখী সে পরের বাড়ি বাসন মাল তো সে ভগবানকে লাভ করে ফেললো, বাসন মেঝে সে তার পাণ্ডিত্য ছিল না, মুকুন্দ কীর্তন করতেন ভগবানকে লাভ করতে পারলো। তোমাদের ওই বিদ্যা বুদ্ধি নাই বলে তোমরা ভাবছো যে না, ভগবান যদি কৃপা করে তাহলে সবকিছু হতে পারে, বুঝতে পারছি? আমি যেন পাঠের সময় বলি, মুখাঙ্কি বাঁচলাম মানে গোবালক বাঁচানো হতে পারে, পঙ্গু লোক যার পা নাই সেও পাহাড়ে উঠতে পারে, যতই পাতাম যদি সেই গুরুপাদ পদ্মের কৃপা হয়, যদি সেই গুরুপাদ পদ্মের কৃপা হয় তবেই সে ভগবানকে লাভ করতে পারে। জয় বিষ্ণুপাদ জগৎগুরু শ্রী ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ কি।